শাইখ আহমেদ মুসা জিব্রিলের তাফিজ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশ্বিরিন মিডিয়ার সৌজন্যে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ, উসুল আস সালাসা বা তিনটি মূলনীতির ব্যাখ্যার বিষয়ে এটি আমাদের 17তম লেকচার। আমরা আলোচনা করছি চারটি প্রাথমিক বিষয় নিয়ে। বইয়ের মূল অংশ অর্থাৎ তিনটি মূলনীতির ব্যাখ্যার অংশ আমরা এখনও শুরু করিনি, বরং এ তিনটি মূলনীতি নিয়ে আলোচনার আগে যে চারটি প্রাথমিক বিষয়ে আলোচনা দরকার আমরা সেই অংশে আছি। লেখক বলেছেন, এই চারটি বিষয় জানা অত্যাবশ্যক। আর এই চারটি মূলনীতির প্রথমটি মূল বিষয়বস্তুর অন্তর্ভুক্ত, আর তা হল ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দীন সম্পর্কে ইলম বা জ্ঞান অর্জন করা, যে বিষয়গুলোর ব্যাপারে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। দ্বিতীয় বিষয় হল এই জ্ঞান বা ইলমের উপর আমল করা। আর তৃতীয় বিষয় হল মানুষের কাছে অর্জিত সেই জ্ঞান পৌঁছে দেয়া। আর দাওয়াতু ইলাইহি অর্থাৎ পৌঁছে দেয়া, জানিয়ে দেয়া। কী পৌঁছে দিতে হবে, কিসের দিকে আহ্বান করতে হবে? ইলম অর্জন ও তার উপর আমল করার দিকে আহ্বান করতে হবে। গত পর্বে আমরা এই বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। একই ধারাবাহিকতায় আজকেও আমরা এই দাওয়াত পৌঁছানোর ব্যাপারে আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। কিছু ব্যক্তি নিজেদের সাথে প্রতারণা করে, কারণ আল্লাহর সাথে প্রতারণা করা যায় না, তাই আসলে তারা মূলত নিজেদেরকেই প্রতারিত করে। তারা দাওয়ার অজুহাতে নিজেদের ভুল অবস্থানকে সঠিক প্রমাণ করতে চায়। আপনি এমন কোনো জায়গায় থাকতে পারেন না যেখানে মদ পরিবেশন করা হচ্ছে, মদ খাওয়া হচ্ছে। এমন টেবিলে বসে আপনি দাবি করতে পারেন না যে দাওয়ার জন্য আপনি এখানে বসে আছেন। আপনি বলতে পারবেন না যে ওয়াল্লাহি আমি এদের দাওয়া দিচ্ছি। এরকম একটা অভিযোগ একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল। তখন তিনি যারা মদ খাচ্ছিল তাদের বিচারের আগে যারা সেখানে বসেছিল কিন্তু মদ খায়নি তাদেরকে প্রথমে বেত্রাঘাত করার আদেশ করেন। তাদের মধ্যে কেউ কেউ যখন বলল যে তারা সাওম পালন করছিল, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাওম পালনকারীদের প্রথমে শাস্তি দেওয়ার আদেশ দেন। একজন মুসলিম ভাইয়ের কখনোই উচিত না অমার্জিত অশালীন পোশাক পরা নারীদের কাছে গিয়ে দাওয়া দেয়া। একা একা নির্জনে কোনো বোনকে কুরআন শিক্ষা দেয়া যাবে না, সেটাকে দাওয়াও বলা যাবে না। আজকে এমন অনেকে আছে যারা যেন মডেল হবার চেষ্টায় টাইট জিন্স পরে মাথায় কাপড় পেঁচিয়ে রাখে, হাতে লিফলেট নিয়ে সবার সামনে যায় আর সেটাকে দাওয়া দাবি করে। এমনটা করা যাবে না। আমি এই বিষয়টি তুলে ধরছি কারণ আজ এটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। যেমন মুসলিমদের বিয়ের অনুষ্ঠানগুলোতে ব্যাপকভাবে এগুলো ছড়িয়ে পড়েছে। যেহেতু এরকম যারা করছেন তারা সালাত পড়েন, তাই তাদেরকে আমরা অমুসলিম বলতে পারি না। কিন্তু জেনে রাখুন যে এরকম আচরণ করা কাবীরা গুনাহ। আজকালকার বিয়ের অনুষ্ঠানগুলোতে সব ধরনের গান বাজনা থাকে, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, অশালীন পোশাকে নারী, নারী পুরুষের অবাধ মেলামেশা থাকে, নারীদের বেশভূষা এমন থাকে যা কিনা গায়ের মাহরামদের দেখা সম্পূর্ণ নাজায়েজ, অথচ অনেকেই সেখানে অবস্থান করছেন। আপাত দৃষ্টিতে বেশ ধার্মিক দিনদার কোনো মুসলিম ভাইকে যদি জিজ্ঞেস করা হয় এখানে তিনি কি করছেন, কেন এমন একটা জায়গাতে স্বেচ্ছায় অবস্থান করছেন, উত্তর আসবে দাওয়ার খাতিরে। এটা প্রায়শই দেখা যায়। আমি বলছি না যে সবাই এরকম কাজ করে, কিন্তু এটা প্রায়ই দেখা যায় যে বিয়ের ফিতনাময় পরিবেশে অবস্থানের জন্য তারা দাওয়ার অজুহাত দিচ্ছেন। এরকম পরিবেশে আপনার যাওয়া কেবল তখনই জায়েজ হবে যখন আপনি জানেন যে তাদেরকে এসব হারাম থেকে আপনি বিরত রাখতে পারবেন। আর এটাই হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের সর্বোত্তম পন্থা। যদি আপনি নিশ্চিত হন যে আপনার কথা শুনে তারা এসব বন্ধ করে দেবে, তাহলে আপনার অবশ্যই সেখানে যাওয়া উচিত। আর যদি তা না হয় তাহলে আপনার এসব জায়গায় অবস্থান করা উচিত নয়। চার মাজহাবের ফিকহের বই আদ-দূর আল মুখতার, আর সিরাজির আল মুহাজ্জাব, ইবনে দুআইয়ানের আল মুবদা এবং ইবনে কুদামার আল মুগনিতে বলা হয়েছে, যদি আপনি কোনো মুনকার বা মন্দ কাজ থামানোর সামর্থ্য রাখেন তাহলে আপনার তা করা উচিত, আর তা না হলে আপনার এরকম কোনো জায়গায় অবস্থান করা উচিত না যেখানে গুনাহ হচ্ছে, যদিও আপনাকে সেখানে যাবার জন্য নিমন্ত্রণ করা হয়ে থাকে। আমি এখানে আলাদা করে নিমন্ত্রণের ব্যাপারটা উল্লেখ করলাম, কেননা অধিকাংশ উলামার মত হলো একজন মুসলিমকে অপর মুসলিম দাওয়াত বা নিমন্ত্রণ করলে তার উপর সেটা গ্রহণ করা বা নিমন্ত্রণ রক্ষা করা ওয়াজিব। যদিও নিমন্ত্রণ রক্ষা করা ওয়াজিব, তবে যদি সেটা এমন কোনো জায়গাতে হয় যেখানে প্রকাশ্যে গুনাহ ও ফাহিশা চলছে, তাহলে সেখানে যাওয়া আর ওয়াজিব থাকে না। আমি একটু আগে যে কিতাবগুলোর কথা বললাম সেখানে বলা আছে যে এই রকম ক্ষেত্রে ওয়াজিবটি পরিবর্তিত হয়ে হারাম হয়ে যায়। অর্থাৎ আপনি যদি সেখানে গিয়ে গুনাহ বা ফাহিশা বন্ধ করতে না পারেন, তাহলে সেখানে যাওয়া আপনার জন্য হারাম। আমাদের এমন অনেক ভূখণ্ড আছে যেগুলো অর্ধ শতাব্দীরও বেশি সময় জুড়ে দখল হয়ে আছে। এর মধ্যে এমন ভূমিও আছে যেখানে আমাদের তৃতীয় পবিত্রতম মসজিদ অবস্থিত। মুক্ত করো মুক্ত করো স্লোগান দেওয়ার অনেকেই আছে, তারা মুক্ত করা নিয়ে বিস্তর কথা বলে, কিন্তু সব কথা শেষ হবার পর বাস্তবতার মুখোমুখি দাঁড়াতেই হয় আমাদের। প্রশ্ন করতে হয়, কেন আজ উম্মার দুর্বল শরীর এ নর্দমায় এসে ঠেকেছে? পবিত্র ভূমিকে ঘিরে যা হচ্ছে কেন তা আজ এত বছর ধরে চলছে? কেন লজ্জা বা অপমানের মধ্যে দিয়ে আমাদের এতগুলো বছর অতিক্রম করতে হচ্ছে? আমাদের উচিত চিন্তা করা, বিশ্লেষণ করা। ধরুন একটি কোম্পানি লস করল, তখন কি হয়? কোম্পানির সিইও তার ম্যানেজার এবং অন্যান্য উচ্চপদস্থ অফিসারদের নিয়ে মিটিংয়ে বসেন। মিটিংয়ে সিইও সাধারণত টিপিক্যাল কিছু প্রশ্ন করেন, কি করা যায়, কোন স্ট্র্যাটেজি অনুসরণ করলে গত মাসগুলোর মতো প্রফিট করা যাবে, আর যা করছি তার মধ্যে কি কি পরিবর্তন আনতে হবে ইত্যাদি। যুদ্ধে পরাজয়ের পর মুসলিম বা অমুসলিম সব জেনারেলরা নিজেদেরকে একটা ট্যাকটিক্যাল প্রশ্ন করে, কেন আমরা এই যুদ্ধে হারলাম, আমাদের এই হারের পেছনের কারণ কি ছিল। একই রকমভাবে যখন 1.6 বিলিয়ন মুসলিমের উম্মা 6 কিংবা বড়জোর 16 মিলিয়নের একটি জাতির কাছে পরাজয়, লাঞ্ছনা আর অপমানের তিক্ততম স্বাদ অনুভব করে, তখন আসলেই প্রশ্ন করা দরকার, কেন, কেন এমন হচ্ছে। সাহাবারাও পরাজয়ের সম্মুখীন হয়েছেন। উহুদের যুদ্ধে পরাজয়ের পরে তারা নিজেদেরকে এই পরাজয়ের কারণ সম্পর্কে প্রশ্ন করেছেন। সূরা আলে ইমরানের 165 নম্বর আয়াতে বলা হয়েছে, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। যখন তোমাদের উপর একটি মুসিবত এসে পৌঁছালো অথচ তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে পৌঁছে গিয়েছো, তখন কি তোমরা বলবে এটা কোথা থেকে এলো? তাহলে বলে দাও, এ কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশীল। ঠিক যেভাবে আমরা চিন্তা করছি কেন আজ আমরা অধঃপতনের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছি, তেমনিভাবে উহুদের পরাজয়ের পর মদিনায় ফেরার পথে সাহাবিগণ প্রশ্ন করেছিলেন, কেন, আন্না হাযা, কেন আমাদের সাথে এমনটা হলো, কোন স্ট্র্যাটেজি অনুসরণ করলে আমাদের আর হারতে হবে না, কেন আমরা হারলাম, কি কারণে আমরা হারলাম। আল্লাহ তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন তারা মদিনায় পৌঁছানোর পূর্বেই, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, তাহলে বলে দিন এই কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে। আবার সূরা ফুসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। তাই নিজেকে যাচাই করুন, উপকরণের দ্বারা মুক্তি আসে না, বরং শয়তানের তৈরি উপকরণ অধঃপতন ডেকে আনে। শয়তানের তৈরি করা পদ্ধতি দিয়ে দখল হয়ে যাওয়া ভূখণ্ড মুক্ত করা সম্ভব না। শয়তানের তৈরি ব্যবস্থা মুক্তির উপায় না, বরং অধঃপতনের কারণ। আপনি কার কাছ থেকে বিজয় আশা করছেন? কোন বিজয় আশা করছেন আপনি? বিজয় কে দেবে? আমি বলছি না যে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই এমন ঘটবে বা প্রত্যেকেই গুনাহ করবে, বরং আমি এটা বলতে চাই যে বেশিরভাগ মানুষই এমন নয়। কিন্তু গুনাহ যখন জনসাধারণের মাঝে ব্যাপকভাবে প্রচলিত, তখন তা সমাজের প্রত্যেক ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। ফিলিস্তিন কিংবা আমাদের এখানে এমন কিছু শহর আছে যেখানে বিয়ের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো হয়, আর সেখানে এগুলোই স্বাভাবিক রীতি। তাই এসব শহরে কেউ যদি গান বাজনা ছাড়া ইসলামী রীতি অনুসারে বিয়ে করতে চায়, তাহলে সে অস্বাভাবিক, অদ্ভুত, অসামাজিক ইত্যাদি উপাধি পায়। আমি আবারও বলতে চাই যে যদিও সবাই এটা করে না, কিন্তু এটাই হলো ব্যাপকভাবে প্রচলিত রীতি, আর এই গুনার কাজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আমি বারবার বলছি এবং বলবো, সবাই এমন করছে তা না, বরং আমরা আরও বেশি বলবো যে হয়তো অধিকাংশই এমন করছে না, কিন্তু আজ এসব গুনাহ সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে, ক্রমাগত বেড়ে চলছে, বেড়ে যাচ্ছে। উহুদের যুদ্ধে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে 50 জন সেনা ছিলেন। ওয়াল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করা তাদের কারো নিয়ত বা উদ্দেশ্য ছিল না, বরং তারা ছিলেন এমন ব্যক্তি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। তারা যুদ্ধের একটি পর্যায়ে উদ্ভূত পরিস্থিতির আলোকে নিজেদের অবস্থান থেকে অনুমান করে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা যেটাকে সঠিক মনে করেছিলেন সেটাই করেছিলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সম্মান ও তাদের প্রতি শ্রদ্ধার কারণে আমরা বলি না যে তারা ভুল করেছিলেন, আমরা বরং বলি উদ্ভূত পরিস্থিতির আলোকে নিজেদের অবস্থান থেকে অনুমান করে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিদের বলেন, আমি পাহাড় থেকে নামব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো অবস্থাতেই এই স্থান ত্যাগ না করতে, তাই আমি এখান থেকে সরব না। দেখুন কিভাবে মাত্র 50 জন কিংবা তার চেয়েও অল্প সংখ্যক মানুষের একটি ছোট্ট ভুল সিদ্ধান্তের কারণে 700 জন যুগশ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে পরাজিত হলেন। সেই সময়ের সম্পূর্ণ মুসলিম উম্মা পরাজিত হলো মাত্র 50 জনের চেয়েও কম মানুষের কারণে, কারণ এই 50 জনের অনেকেই পাহাড়ের উপরে শেষ পর্যন্ত অবস্থান করেছিলেন। তাই যখন গুনাহ আর অসৎ কাজ ছড়িয়ে পড়ে, ব্যাপকভাবে প্রচলিত হয়ে পড়ে, তখন মুসলিম উম্মাহ পরাজিত আর লাঞ্ছিত অবস্থায় পতিত হয়। এটাই নিয়ম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, তাহলে বলে দিন এ কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে। আমি সজ্ঞানে দায়িত্ব নিয়ে বলছি, ফিলিস্তিনে এমন কিছু শহর আছে যেখানে বিয়ের অনুষ্ঠানে নির্লজ্জভাবে নারী পুরুষের মেলামেশা হয়, আর নারীরা এমন অশালীন পোশাক পরে যা আমরা যে শত্রুদের মুখোমুখি তাদের সংস্কৃতিকেও হার মানাবে। আমি এই শহরগুলোর নাম আর উল্লেখ করলাম না। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কযফ ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যালিক ক্বালা ইযা যহরাতিল কাইনাত ওয়াল মাআযিফ ওয়া শুরিবাতিল খুমুর। সুনান আত তিরমিজির একটি সহিহ হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মার মাঝে মাস্ক ঘটবে। উম্মার মধ্যে এমন এক সময় মাস্ক ঘটবে শুনে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করেন, এটি কোন সময় ঘটবে? তার আগে আসুন জেনে নেই মাস্ক বলতে কি বোঝানো হয়। মাস্ক কি? আল মান্নাওয়ি বলেন, তাহউইলুস সূরাতি ইলা আকবাহা মিনহা আও মাসখিল কুলুব আও কলবিল খিলকাতি মিন শাইইন ইলা শাই। মাস্ক হলো মানুষকে অন্য কিছুতে রূপান্তর করে দেয়া, যেমন এটা হতে পারে মানুষকে গাধা ও বানরে পরিণত করে দেয়া, যেমনটি অপর এক হাদিসের বর্ণনায় এসেছে। যদিও এই হাদিসে এটা নির্দিষ্ট করে বলে দেয়া হয়নি, তবুও হতে পারে যে মানুষকে শুকর কিংবা গাধা বানিয়ে দেয়া হবে। এর দ্বারা এটাও বোঝানো হতে পারে যে মানুষের মন মানসিকতা বদলে দেয়া হবে। হতে পারে আপনি কারো সাথে কথা বলছেন যে বাহ্যিকভাবে মানুষের মতোই দেখতে, কিন্তু তার মন মানসিকতা মোটেই মানুষের মতো নয়। আপনি তাকে বুঝাচ্ছেন যে আল্লাহর কসম ভাই এটা হারাম কাজ, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না। আপনার কথা আর তার বুঝের মধ্যে আকাশ পাতাল তফাত। তাই এই হাদিস দিয়ে শারীরিক রূপান্তর কিংবা মানসিকতার পরিবর্তন উভয়ই বোঝানো হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাসফুন ওয়া মাসখুন, মাস্ক ও খাসফ হবে। মাস্কের পর হলো খাসফ। খাসফ কি? খাসফ হলো আল গাউর ফিল আরদ, সেই সময় অনেক ভূমিকম্প সংঘটিত হবে, ভূপৃষ্ঠে ফাটল ধরবে, আর তা অনেক মানুষকে গ্রাস করবে। এটা হলো খাসফ। আর তৃতীয়ত হলো কযফ, আর তা হলো আকাশ থেকে প্রস্তর বৃষ্টি হবে, যেমনটা হয়েছিল আব্রাহা আর তার হস্তি বাহিনীর উপর। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এগুলো কখন সংঘটিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, যখন কাইনাত এবং মাআযিব ছড়িয়ে পড়বে, ইজা জহারাত, যখন এগুলোর আবির্ভাব ঘটবে, যখন এগুলো দেখা দেবে। জহারাত বলতে আসলে ব্যাপক প্রচলনের চেয়ে কিছুটা কম মাত্রা বোঝায়। আচ্ছা, কাইনাত এবং মাআযিফ অর্থ কী? কাইনাত হলো বিনোদন দানকারী সঙ্গীত শিল্পী, যারা হারামের দিকে অনুপ্রাণিত করে, আর মাআযিফ হলো শয়তানের বাদ্যযন্ত্র। আবু আমির বা আবু মালিক থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, সামিআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, লাইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াসতাহিল্লুনাল হির ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআযিফ। এখানে কাফিরদের কথা বলা হচ্ছে না, এটা মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মার মধ্যে কিছু মানুষ থাকবে যারা জিনা ও ব্যভিচারকে হালাল মনে করবে, মদ খাওয়া বাদ্যযন্ত্র আর পুরুষদের রেশম কাপড় পরাকে হালাল মনে করবে। হয় তারা তাদের কাজের মাধ্যমে প্রকাশ করবে যে এগুলো হালাল, বা সরাসরি মুখে বলবে। আর আজকের দিনে আমরা এমন উদাহরণ অনেক দেখতে পাই। আবার এমন অনেক হাদিস আছে যেখানে বর্ণিত আছে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতারাতি কাউকে ধ্বংস করতে পারেন। একবার এক বেদুইন কিছু লোকদের পাশ দিয়ে যাবার সময় তাদের কাছে এসে কিছু জিনিস চাইল। কি চেয়েছিল তা হাদিসে উল্লেখ করা হয়নি। তারা তাকে জানালো পরের দিন এসে তা নিয়ে যেতে বা পরের দিন কাজটা সম্পন্ন করতে। এই লোকগুলো গুনাহতে ডুবেছিল, প্রকাশ্য গুনাহতে ডুবেছিল। এই লোকেরা পরের দিন ঘুম থেকে উঠে দেখবে যে তারা শুকর আর বানরে পরিণত হয়েছে। এই হাদিসে এটাই বোঝানো হচ্ছে যে কতটা দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদের উপর আযাব পাঠিয়েছেন। এসব লোকেরা উম্মারি অংশ, আল্লাহ এদেরকে শুকর বা বানরে পরিবর্তন করে দিবেন আর তারা কিয়ামত পর্যন্ত এই অবস্থাতেই থাকবে। অর্থাৎ তারা যখন হারাম বিষয়গুলোকে বৈধ বা হালাল মনে করতে শুরু করবে, যার মধ্যে আছে বাদ্যযন্ত্রকে হালাল মনে করা, তখন আল্লাহ তাআলা আকস্মিক ও দ্রুত শাস্তি নাজিল করবেন। আর আজকের উম্মা যে লাঞ্ছনার মধ্যে দিয়ে যাচ্ছে তার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? 6 মিলিয়ন লোকের হাতে 1.6 বিলিয়নের অপদস্থ আর পরাজিত হবার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আবার খেয়াল করুন, কিছু মুসলিম বানর শুকরে পরিণত হবে, কেননা তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমাদের শত্রুদের ব্যাপারে কুরআনে সূরা আল মাঈদার 60 নম্বর আয়াতে বলা আছে, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'ানাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযীরা ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানাও ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। বলুন, আমি তোমাদেরকে বলি তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে। যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধান্বিত হয়েছেন, যাদের কতককে বানর ও শুকরে রূপান্তরিত করে দিয়েছেন এবং যারা তাগুতের আরাধনা করে তারাই মর্যাদার দিক থেকে নিকৃষ্টতর এবং সত্য পথ থেকেও অনেক দূরে। এই আয়াতটি মুসলিম উম্মাহ সম্পর্কে বলা হয়নি, আজ যারা আমাদের শত্রু তাদের সম্পর্কে বলা হয়েছে। প্রথম দুটো হাদিসে এই উম্মাহ সম্পর্কে আর এই আয়াতে আমাদের শত্রুদের সম্পর্কে বলা হয়েছে। সুতরাং দুই দিকের লোকদেরকেই শুকর ও বানরে রূপান্তরিত করে দেওয়া হবে। এর উপসংহার হলো, যখন বানর আর শুকরের একদল আরেক দল বানর ও শুকরের সাথে যুদ্ধ করে, তখন যে দল বেশি শক্তিশালী তারাই জিতে। অবশ্য নিশ্চিতভাবেই সবাই এসব গুনাহ আর ফাহিশার কাজে লিপ্ত হয় ব্যাপারটা এমন নয়, বরং সেফ সাইডে থাকার জন্য আমি এটাও বলবো না যে বেশিরভাগ মানুষই এসব কাজে লিপ্ত হয়, বরং কম মানুষই লিপ্ত হয়। তবে আমি এটাও বলতে চাই যে এই বিষয়গুলো আজ মহামারীর মতো ছড়িয়ে গেছে, এগুলো এতটাই প্রচলিত হয়ে গেছে যে আপনি কাউকে গিয়ে বলতেও পারবেন না যে এগুলো হালাল আর এগুলো হারাম। ওয়াল্লাহি এখানে এমন কিছু এলাকা রয়েছে, এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ কফি খেতে খেতে গীবত সহ আরও নানা হারামে লিপ্ত হয়, আর এসবের মাঝেই আবার তারা ইসলামী লেকচার দেওয়ার জন্য কাউকে নিমন্ত্রণ করে আনে। লেকচার দানকারীকে আনার আগে তারা বাদ্যযন্ত্র সম্পর্কে তার মতামত জেনে নেয়। সে যদি একে হারাম বলে তাহলে আর তাকে নিমন্ত্রণ করে না। ওয়াল্লাহি এগুলো এখানে ঘটে আর আমরা অনেকেই তা জানি। যখন এভাবে গুনাহ আর ফাহিশা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দায়ী করেন। যারা এসব গুনার কাজে লিপ্ত হয় আর যারা এগুলো থেকে বিরত থাকে সবাইকেই দোষী বিবেচনা করা হয়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমাদের আজকের পরাজয়ের পিছনে এইসব অবৈধ অনুষ্ঠান, উৎসব আর ফাহিশার বড় ভূমিকা রয়েছে। মাঝে মাঝে এমন হয় যে কোনো নেক আমলদার ভাই নিজে এসে বলেন বা অন্য কোনো নেককার ভাইয়ের ব্যাপারে আপনি জানতে পারেন যে তারা ফাহিশাপূর্ণ কোনো অনুষ্ঠানে গিয়েছেন। এটা খুবই বিরক্তিকর একটি বিষয়। কেন আপনি এমন পরিবেশে গিয়েছেন? কোন অজুহাতে গেলেন? তাদের অজুহাত থাকে দাওয়ার জন্য। কেন আপনি এই পাপের মাঝে অবস্থান করছিলেন? উত্তর আসে দাওয়া। তারপর তাকে জিজ্ঞাসা করুন যে তিনি কি ওখানে গিয়েই দাওয়া করে সেই স্থান ত্যাগ করেছেন? উত্তর আসে না। আপনি কি ওখানে গিয়ে তাদেরকে গুনাহ থেকে বিরত করেছেন? উত্তর আসে না। এমনকি ওখানে গিয়ে আপনি হালাল হারামের ব্যাপারে একটা কথাও বলেছেন? উত্তর পাবেন আপনি না। আসলে আপনি মনে করছেন যে যেহেতু আপনার দাড়ি আছে তাই বেশভূষায় আপনাকে দেখে দিনদার মনে হয়, আর আপনার হিজাব পরা স্ত্রীকে নিয়ে গিয়েছেন তাই আপনি ভাবছেন যে আপনার উপস্থিতি দাওয়া কাজ করবে। এটা আসলে শয়তানের ধোঁকা ছাড়া আর অন্য কিছুই না। সূরা আল কাহফে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ। বলুন, আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত? তারাই সে লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করছে। এমন অনেক লোক আছে যারা মনে করে যে তারা সৎকর্ম করছে, কিন্তু আসলে তারা মন্দ কাজ করছে। যেমন এখানে তারা ভাবছে যে তারা দাওয়া করছে, কিন্তু বাস্তবে তারা কোনো সৎকর্মই করছে না। সুতরাং দাওয়া দিবেন এই অজুহাতে এসব জায়গায় যাবেন না আপনি। আপনি যদি মনে করেন যে এসব লোকের উপর আপনার প্রভাব খাটবে, তারা আপনার কথা শুনে এসব গুণা থেকে বিরত হবে, কেবল তখনই যাবেন। আর তা না হলে এসব জায়গা থেকে দূরে থাকুন, শত হাত দূরে থাকুন। তাদেরকে থামাতে পারলে যাবেন, না হলে যাবেন না। সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করার ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে গুণা করা ব্যক্তিরা এক্ষেত্রে সংখ্যালঘু, বিচ্ছিন্ন হতে হবে। এরা এমন ব্যক্তি হলে হবে না যাদেরকে সবাই আদর্শ মানে। আজকাল অনেক ভাই রয়েছেন যারা কুরআন সুন্না অনুসারে বিয়ে করার জন্য রীতিমতো যুদ্ধ করছেন। দেখা যায় যে বিয়ের কনে নিজেই নানা আচার কৃষ্টি অনুসারে অনুষ্ঠানের আয়োজন করতে চায়। কিছু আচার প্রথা আছে যেগুলো কুরআন এবং সুন্নার বিরুদ্ধে যায় না, আমরা সেগুলো নিয়ে কথাও বলছি না। কিন্তু কুরআন ও সুন্নার বিরোধী যেসব আচার অনুষ্ঠান আছে সেগুলোকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না। সব কিছুর উপর আপনাকে কুরআন এবং সুন্নাকে প্রাধান্য দিতে হবে। আজ যে ভাই বোন কুরআন সুন্না অনুসারে বিয়ে করতে রীতিমতো যুদ্ধ করছে, তারাই মূলত সংখ্যালঘু, সমাজচ্যুত। আর যারা গুনাহ এবং ফাহিশা করার পক্ষে তারাই মূলধারা, মাআযাল্লাহ। আমি ব্যাপকভাবে প্রচলিত বলতে এই অবস্থাকেই বোঝাতে চেয়েছি। কখনো দাওয়ার অজুহাতে আপনি এসবে সামিল হবেন না। একই বিষয় খাটে সেই সব বোনের বেলায় যারা সঠিক হিজাব করছে না, কিন্তু ইউনিভার্সিটিতে টেবিলে সবার সামনে বসে ইসলামের লিফলেট বিলি করে। আপনি যদি তাদের কাছে জানতে চান তারা কি করছে, তারা আপনাকে বলবে দাওয়াত দিচ্ছে। এভাবে দাওয়াত দিচ্ছে, এটা তো দাওয়ার সঠিক পন্থা না। আপনাকে আগে জানতে হবে কিভাবে সঠিকভাবে দাওয়া দিতে হয়। দাওয়া দিতে গিয়ে নিজে গুনাতে লিপ্ত হবেন না। দাওয়া দিতে গিয়ে প্রকাশ্য গুনাহ আর ফাহিশা পরিবেশে আপনি অবস্থান করবেন না, যদি না আপনি সেটা থামানোর জন্য সেখানে যান। একই কথা প্রযোজ্য সেসব লোকদের জন্য যারা ইন্টারফেইথ বা আন্তধর্মীয় স্লোগান আর প্ল্যাটফর্মের অধীনে কাজ করতে যান। তারা এটাকে দাওয়া বলে দাবি করে। কেন আপনি ইন্টারফেইথ বা আন্তধর্মীয় সম্মেলনে এসেছেন? তাদের অজুহাত হলো, ভাই দাওয়ার কারণে, এরা আহলে কিতাব, আমাদের দায়িত্ব এদের দাওয়া দেওয়া। দাওয়া এক জিনিস আর ইন্টারফেইথ সম্পূর্ণ আরেক জিনিস। সবাই দাওয়ার পক্ষে, কেউ এর বিরোধিতা করবে না, করেও নি। আর ইন্টারফেইথ হলো কুফরের একটি মৌলিক নীতি। যদি আপনি এটা না জানেন তাহলে আপনার উচিত এ নিয়ে আরও পড়াশোনা করা। ইন্টারফেইথ বা আন্তধর্মীয় সম্মেলন ইত্যাদি শুধু কুফর না, বরং কুফরের উপরে কুফর। আপনি এই ইন্টারফেইথের ব্যানারের অধীনে ইন্টারফেইথের মঞ্চে গিয়ে বক্তব্য দেবেন কিংবা এমন কোনো সংগঠনের অংশ হবেন আর তারপর বলবেন আমি তো দাওয়ার জন্য সেখানে গিয়েছিলাম, এটা গ্রহণযোগ্য না। দাওয়া করতে হলে আপনি দাওয়ার ব্যানার নিয়ে যান অথবা কোনো নিউট্রাল ব্যানারের অধীনে যান, ইন্টারফেইথের অধীনে না। এই সব কিছু বলার উদ্দেশ্য হলো আপনি দাওয়া দেওয়ার নাম করে গুনাহগারদের সাথে মেলামেশা করবেন না। মুসলিমদের প্রতি উপহাস করার ব্যাপারে এক প্রশ্নের জবাবে কোনো এক সময় এই বিষয়টি আমি আলোচনা করেছিলাম। আর এই ক্ষেত্রে সূরা আন-নিসার 140 নম্বর আয়াত উল্লেখ করতে চাই আমি। وقد نزل عليكم في الكتاب ان اذا سمعتم ايات الله يكفر بها ويستهزئ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره انكم اذا مثلهم ان الله جامع المنافقين والكافرين في جهنم جميعا। আর কুরআনের মাধ্যমে তোমাদের প্রতি তিনি এই হুকুম জারি করে দিয়েছেন যে যখন আল্লাহ তাআলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রূপ হতে শুনবে তখন তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে চলে যায়, তা না হলে তোমরাও তাদের মতোই হয়ে যাবে। আল্লাহ জাহান্নামের মাঝে মুনাফিক ও কাফিরদেরকে একই জায়গায় সমবেত করবেন। তারা যখন ঠাট্টা তামাশা উপহাস করে তখন তাদের মাঝে অবস্থান করবেন না। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাকুম ইযাম মিসলুহুম, তাদের মাঝে থাকলে আপনিও তাদের মতো হয়ে যাবেন। এটা শুধু উপহাস না, বরং অন্য সব গুনার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা আজকের লেকচার এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা দাওয়াতের বিভিন্ন কার্যকরী মাধ্যম, বৈশিষ্ট্য এবং এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশ্বিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/মুবাশ্বিরিন।